الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
سبل السلام ويخ يخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم.
এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তা দ্বারা ওই সকল লোককে যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তিনি নিজ আদেশে তাদেরকে সকল প্রকার অন্ধকারাশি হতে বের করে আলোর দিকে নিয়ে যান এবং তাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। ইনি হলেন ইসলামের খোদা, যিনি 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অন্ধকার যুগে আবির্ভূত করেছিলেন এবং তার মাধ্যমে এই ঘোষণাও করান, পুনরায় যখন অন্ধকার যুগ আসবে তখন আখারিনদের মধ্য থেকেও তোমার এক সত্যিকার দাসকে দণ্ডায়মান করব, যিনি পুনরায় পবিত্র কোরআনের সত্যিকার শিক্ষা বিশ্ববাসীর দরবারে তুলে ধরবে, ফলে তার মাধ্যমে বিশ্ব ইসলামের সত্যিকার শিক্ষা সম্পর্কে অবহিত হবে। ইসলামের খোদা জীবন্ত খোদা, যিনি বিশ্ববাসীর শান্তি এবং হেদায়াতের জন্য প্রত্যেক যুগে তার মনোনীত বান্দাদের প্রেরণ করেন যাতে বিশ্ববাসীকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন, তাদেরকে হেদায়াত প্রদান করেন। কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলা নির্দেশ, তিনি সে যুগে সদাত্মাদের হেদায়াত দেন, যারা তার দিকে অগ্রসর হবার চেষ্টা করেন তাদেরকে হেদায়াত দেন, যারা হেদায়তের সন্ধান করে তাদেরকে হেদায়ত প্রদান করেন। যাই হোক, এখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই যুগ অর্থাৎ তার রিষ্টাবান দাস হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের যুগের বিভিন্ন ঘটনা উপস্থাপন করব, যা দ্বারা জানা যায় যে যারা হেদায়ত লাভের চেষ্টা করেন কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত প্রদান করেন অথবা তাদের কোন পুণ্যের কল্যাণে তাদেরকে হেদায়তের পানে পরিচালিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সম্মানিত মানুষ ছিলেন তোফায়েল বিন আমর, তিনি অত্যন্ত বিজ্ঞ কবি ছিলেন। যখন তিনি একবার কবিতার আসর করার জন্য মক্কা আসেন তখন কুরাইশদের অনেকেই তাকে বলেন, হে তোফায়েল, ব্যবসা করার জন্য আসতেন, কিন্তু তখন একবার তিনি মক্কা এসেছিলেন, আপনি আমাদের শহরে এসেছেন, তবে স্মরণ রাখবেন এই ব্যক্তি অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলেছে যে নাউজুবিল্লাহ একটা অযথা বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আমাদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। ভাইয়ের সাথে ভাইয়ের, পিতার সাথে পুত্রের বিরোধ সৃষ্টি করেছে এবং সন্তানকে মা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যাই হোক, তারা বলেছিল সে বড় জাদুকর, এ কারণেই মানুষ তার কথায় প্রভাবিত হয়। যেহেতু আপনি একটি গোত্রের নেতা, তাই এর থেকে দূরত্ব বজায় রাখবেন, কোনো কথা শুনবেন না। বর্তমান যুগের মৌলবীদের অবস্থা অনুরূপ, তারা বলে আহমদীদের কোনো কথা শুনবে না, তাদের থেকে দূরত্ব বজায় রাখো, এদের সাথে কোনো প্রকার ধর্মীয় আলোচনা করবে না, তাহলে তাদের জাদুতে তোমাদেরকে মোহগ্রস্ত করবে। এ কারণে আজ পর্যন্ত 74 সনের সংসদে যে আলোচনা হয়েছিল তারা গোপন করে রেখেছে। এই আলোচনা প্রকাশিত হলে পাকিস্তানি জনগণের কাছে সত্য কি তা সুস্পষ্ট হয়ে যাবে। যাই হোক, তোফায়েল বলে তারা এতটা জোর করে, তারা আমার উপরে এতটা জোর খাটায়, ফলে আমি তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ধারে কাছেও না যাবার দৃঢ় সংকল্প করি। অসাবধানে অনিচ্ছা সত্ত্বেও তার কোনো কথা যেন আমার কানে না আসতে পারে, তাই আমার কানে আমি তুলো গুঁজে দেই। তিনি বলেন, আমি যখন খানা কাবাতে পৌঁছি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেখানে নামাজরত দেখতে পাই। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক না কেন, আমি তার নিকটে গিয়ে দাঁড়িয়ে পড়ি এবং কানে তুলো দেওয়া সত্ত্বেও তার তেলাওয়াতের কয়েকটি পংক্তি আমার কানে আসে এবং এই কালাম আমার কাছে খুবই উত্তম মনে হয়, ভালো লাগে। আমি মনে মনে বলি, আমার মন্দ হলে হোক, আমি একজন জ্ঞানী গুণী কবি, ভালো মন্দ কাকে বলে তাও আমি জানি। এই ব্যক্তির কথা শুনতে আপত্তি কি? যদি ভালো কথা বলে তাহলে আমি তা কবুল করব, আর যদি মন্দ কিছু বলে তাহলে আমি পরিহার করব, কারণ আল্লাহ তাআলা আমাকে বিচার বুদ্ধি দিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা পূর্ণ স্বভাবের মানুষকে নির্দেশনা প্রদান করেন, হেদায়াত দেন। তিনি বলেন, যাই হোক, আমি কিছুক্ষণ অপেক্ষা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নিজ গৃহের উদ্দেশ্যে প্রস্থান করেন আর আমিও তার পিছু পিছু যেতে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীয় গৃহে প্রবেশ করছিলেন তখন আমি বললাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সম্পর্কে আপনার জাতি আমাকে এই সব বলেছে, বড় জাদুকর, পারস্পরিক সম্পর্ক নষ্ট করেছে, জাতির মধ্যে ঝগড়া বিবাদ ও নৈরাজ্য সৃষ্টি করেছে এবং আমাকে এতটা ভয় দেখিয়েছে যার ফলে আমি নিজ কানে তুলো দিয়ে রেখেছি যাতে আপনার কোনো কথা যেন আমার কানে না আসে। কিন্তু এত কিছুর পরও আল্লাহ তাআলা আমাকে আপনার কালাম শুনিয়েছেন আর আমি যা শুনেছি তা খুবই উত্তম কালাম, আমাকে আরো কিছু বলুন। তো ফাইল আদিলত রানহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বিস্তারিত বলেন এবং পবিত্র কোরআন পাঠ করে শুনান। তিনি বলেন, খোদার কসম, আমি এর থেকে উত্তম কোন কালাম এবং এর চেয়ে সুস্পষ্ট ও প্রাঞ্জল কোন কথা কোথাও দেখিনি শুনিনি। এ কথা শোনার পর আমি ইসলাম গ্রহণ করি এবং কলেমা পাঠ করি। তারপর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিবেদন করি, আমি একটি গোত্রের সর্দার বা নেতা, গোত্রের মানুষ আমার কথা মানবে বলে আমি বিশ্বাস করি, আমি ফিরে গিয়ে আমার জাতির কাছে ইসলামের তবলিগ করব, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে সফলতা দান করেন এবং এর মোকাবেলায় কোন সমর্থনরূপী নিদর্শন আমাকে দেখান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, তারপর আমি আমার গোত্রের কাছে ফিরে আসি। রেওয়ায়েতে আছে, যখন আমি যাচ্ছিলাম তখন একটি উপত্যকা যেখান থেকে বসতি আরম্ভ হয় সেখানে পৌঁছলে আমি দেখতে পাই আমার কপালের উপর চোখের মাঝখানে কোনো জিনিস চমকাচ্ছে, আলোর ঝলকানি দেখে তিনি অনুধাবন করেন। আমি বললাম, আমি দোয়া করলাম, হে আল্লাহ, এই নিদর্শন আমার চেহারা বাদে অন্য কোথাও দেখাও, কেননা এর ফলে আমার জাতি বলবে তোমার চেহারা বিকৃত হয়ে গেছে। তিনি বলেন, সেই আলোর নিদর্শন আমার লাঠি বা চাবুকের উপর প্রতিফলিত হয় এবং যখন আমি অবতরণ করছিলাম তখন মানুষ এই চিহ্ন বা নিদর্শন দেখতে পায়। মোট কথা, আপন গোত্রের কাছে তিনি পৌঁছেন। তিনি বলেন, পরের দিন আমার পিতা যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসেন আমি বলি, আজ থেকে আপনার ও আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তিনি কারণ জিজ্ঞেস করলে আমি বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছি। পিতা বলেন, আমাকে খুলে বলো। আমি তাকে বললাম, প্রথমে গোসল করে আসুন। তিনি যখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসেন তখন আমি তাকে ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করি এবং তিনিও ইসলাম কবুল করেন। তারপর আমার স্ত্রী আমার কাছে আসে, তাকেও আমি বলি, তোমার সাথে আজ থেকে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কেননা আমি ইসলাম কবুল করেছি। সেও জিজ্ঞেস করে, আর আমি তাকেও বলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, তাহলে আমি তোমাকে ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করব। সেও অনুরূপভাবে আসে আর ইসলাম কবুল করে নেয়। কিছুদিন পর তিনি তার গোত্রের মাঝে তবলিগ আরম্ভ করেন, কিন্তু চরম বিরোধিতা হয়। তিনি দাওস গোত্রে ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে নিবেদন করেন, আমার গোত্র আমার চরম বিরোধিতা করছে, আপনি আমার গোত্রের বিরুদ্ধে বদদোয়া করুন, তাদেরকে অভিসম্পাত দিন, অনিষ্ট কামনা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে এই দোয়া করেন, হে আল্লাহ দাওস গোত্রকে হেদায়ত দাও। তারপর উনাকে বলেন ফিরে যান এবং অত্যন্ত কোমল ভাবে ভালোবাসার সাথে আপন গোত্রকে তবলিগ করুন। যাই হোক, তিনি বলেন আমি তবলিগ করতে থাকি। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং সেখানেও মক্কার কাফেররা ইসলামের বিরুদ্ধে চরম আক্রমণ করতে থাকে। আহজাবের যুদ্ধ যখন সংঘটিত হয়, এরপর তিনি বলেন আমার গোত্রের অনেকেই ইসলাম কবুল করেন আর বিশাল সংখ্যায় ইসলামে অন্তর্ভুক্ত হন। তো এই তোফাইল বিন আমর, যাকে তোফাইল বিন আমর দোসিও বলা হয়, এরপর 70টি পরিবার নিয়ে তিনি মদিনাতে হিজরত করেন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই গোত্রের সাথে সম্পর্ক রাখতেন, তিনিও এই গোত্রেরই মানুষ ছিলেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি হেদায়েতে যে দোয়া করেছিলেন তা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা একটি সময় নির্ধারণ করে রেখেছিলেন, কয়েক বছর পরে আল্লাহ তাআলা তা কবুল করেন, ফলে সেই গোত্র মুসলমান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাড়াহুড়ো করেননি, তায়েফ সফরে গিয়েছিলেন, সেখানে ফিরিশতারা যখন পাহাড় চাপা দেওয়ার কথা বলেন তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতে দোয়া করেছিলেন যে এই জাতি হেদায়েত পাবে। এই ছিল তার রীতি, তাই তিনি আমাদেরকে এই দোয়াও শিখিয়েছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই দোয়া এই যুগের জন্য প্রযোজ্য, তাই পাঠ করতে থাকা উচিত। এ যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন খোদার পক্ষ থেকে প্রেরিত হবার দাবি করেন তারও প্রচন্ড বিরোধিতা হয় এবং ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ তাআলা তার সমর্থনে প্লেগের নিদর্শন প্রদর্শন করেন, কিন্তু যখন এই নিদর্শন প্রকাশিত হয় তখন এই নিদর্শন তার সত্যায়নে প্রদর্শিত হওয়া সত্ত্বেও তিনি চরমভাবে ব্যাকুল ও উৎকণ্ঠিত ছিলেন এবং মানুষের প্রতি সহানুভূতির চেতনায় অনেক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। জাতির জন্য কিভাবে তিনি একান্ত বেদনার সাথে দোয়া করতেন তার চিত্র অঙ্কন করতে গিয়ে হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি সাহেব রাদিয়াল্লাহু আনহু মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহুর বরাতে বর্ণনা করেন। তিনি বলেন সে সময় আমি বাইতুল দোয়ার উপর তলায় একটি হুজরাতে অবস্থান করতাম এবং এই স্থানকে আমি মূলত বাইতুল দোয়া হিসেবেই ব্যবহার করতাম। তিনি বলেন যে এখান থেকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দোয়ার সময় কৃত আহাজারি শুনতে পেতাম, তার দোয়াতে এতটা বেদনা ও জ্বালা ছিল যা শুনে শ্রবণকারীর পিত্ত পানি হয়ে যেত। সেভাবে তিনি খোদার দরবারে গিরিয়াজারি বা বিলাপ করতেন যেভাবে কোনো মহিলা প্রসব যন্ত্রণায় বা প্রসব বেদনায় কাতর হন। তিনি বলেন যে আমি মনোযোগ দিয়ে শুনি, যখন আমি মনোযোগ নিবদ্ধ করে তখন শুনতে পাই যে তিনি আলাইহিসসালাম প্লেগের আজাব থেকে খোদার সৃষ্টির মুক্তির জন্য দোয়া করতেন, হে আমার খোদা, যদি প্লেগের আজাব এরা ধ্বংস হয়ে যায় তাহলে কে তোমার ইবাদত করবে। এই হল হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের বর্ণনার সারাংশ এবং মর্মার্থ। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করার কারণেই প্লেগের আজাব এসেছিল। এতৎসত্ত্বেও তিনি সৃষ্টির প্রতি একান্ত সহমর্মিতায় এত বেশি তাদের হেদায়েত প্রত্যাশী ছিলেন যে বিশ্ববাসী যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন গভীর অন্ধকার নির্জন রাতে এই আজাব উঠিয়ে নেওয়ার জন্য তিনি কেঁদে কেঁদে দোয়া করতেন। খোদার সৃষ্টির প্রতি তার দয়া ও সহানুভূতি ছিল অতুলনীয়। যাই হোক, প্লেগের নিদর্শনও বহু মানুষের জন্য হেদায়েতের কারণ হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার এক রচনায় আপন ব্যাকুলতার কথা প্রকাশ করতে গিয়ে বলেন, অধিকাংশ হৃদয়ে পার্থিব বা জাগতিকতার ভালোবাসার ধুলো জমে আছে, খোদা এই ধুলো সরিয়ে দাও, খোদা এই অন্ধকারের অমানিসা দূরীভূত করো। পৃথিবী বড়ই অবিশ্বস্ত এবং মানুষের কোনই ভিত্তি নেই, কিন্তু উদাসীনতার চরম অন্ধকার অধিকাংশ মানুষকে সত্য বোঝা থেকে বিরত রাখছে। খোদার কাছে একান্ত কামনা এটি, সেই অধম বান্দার পুরোপুরি সহযোগিতা করে এবং যেভাবে তিনি স্বীয় বিগত যুগে বিভিন্নভাবে ক্ষত বা আহত হয়েছে, সেভাবে তাকে সান্ত্বনা প্রদান করেছে এবং তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করো যারা জ্যোতিকে অন্ধকারে আর অন্ধকারকে জ্যোতি মনে করেছে, যাদের অদ্ভুত সীমা ছাড়িয়ে গেছে। অনুরূপভাবে তাদেরকে লজ্জিত অনুতপ্ত করো যারা নির্ধারিত সময় অদ্বিতীয় খোদার দৃষ্টি আকর্ষণ করাকে যথাযথভাবে মূল্যায়ন করেনি এবং এর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং অজ্ঞদের ন্যায় সন্দেহে নিপতিত। সুতরাং এই অধমের আকতি মিনতি যদি খোদার আরশে পৌঁছে, তাহলে সে যুগ বেশি দূরে নয় যখন মুহাম্মদী নূর এই যুগের অন্ধকারের উপর বিকশিত হবে এবং ঐশী শক্তি আপন বিস্ময়কর নিদর্শনাবলী প্রকাশ করবে। যাই হোক, আজ আমরা প্রত্যক্ষ করছি যে আল্লাহ তাআলা তার নিবেদন ও আকুতি কবুল করেছেন এবং তার পক্ষে বিভিন্ন নিদর্শন প্রদর্শন করেছেন। এর উত্তম ফলাফলও দৃশ্যমান হচ্ছে। কিভাবে আহমদিয়াত গ্রহণের দৃশ্য দেখাচ্ছেন, মানুষের হৃদয়কে কিভাবে ঝুঁকিয়ে দিচ্ছেন, এ সম্পর্কিত বিভিন্ন ঘটনা রয়েছে। মালিক সালাউদ্দিন সাহেব এমএ লাহোর নিবাসী মলিবির রহিমুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু আনহুর অবস্থা বর্ণনা করতে গিয়ে লেখেন সেই যুগের কথা। মলিবির রহিমুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু আনহু উন্নত পর্যায়ের আল্লাহপ্রেমী ও একত্ববাদী ছিলেন। অধিকাংশ সময় তার ফকির ও পীরজাদাদের সহজ লাভের সৌভাগ্য হয়েছে, কিন্তু প্রত্যেককে কোন না কোনো ভাবে শিরকে লিপ্ত দেখেছেন এবং কারো হাতে বয়াত করতেই তার হৃদয় সায় দেয়নি। এ পর্যন্ত যে সোয়াতের আখওয়ান সাহেবের সুখ্যাতি শুনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হন এবং বয়াত করার আবেদন করেন। আখওয়ান সাহেব মৌলভী সাহেবকে স্বীয় আকৃতির চিত্র হৃদয়ে ধারণ করার উপদেশ দেন। এতে তার চোখ খুলে যায় এবং বলেন, পরিতাপ, আমার এতদূর পথ পাড়ি দেওয়া বিফলে গেল। কেননা আখওয়ান সাহেবও শিরকের শিক্ষাই প্রদান করেন, ফলে তিনি বয়াত না করেই ফিরে আসেন। মৌলভী সাহেব সাধক প্রকৃতির সদাশিদে স্বভাবের অধিকারী, অত্যন্ত বিনয়ী, নির্জনতা প্রিয়, কোরআন ও হাদিস প্রেমী, খোদায় বিশ্বাসী একজন বুজুর্গ ছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাথে তার একান্ত ভালোবাসার সম্পর্ক ছিল। পরবর্তীতে যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাথে বয়াত করেন, তখন তার অবস্থা এমন ছিল যে বর্ণনাকারী বলেন, অসংখ্যবার নামাজ পড়ানোর সময় একান্ত জাগ্রত অবস্থায় তার উপর কাশফি অবস্থার সৃষ্টি হয় এবং বেশ কয়েকবার রুইয়া অর্থাৎ সত্য স্বপ্ন এবং কাশফে রসুলের করিম সাহসম এবং আরো অনেক নবীর সাথে তার সাক্ষাৎ হয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সত্যতা তার কাছে অত্যন্ত বিস্ময়কর ভাবে এবং সুস্পষ্ট ইলহাম রুইয়া এবং কাশফের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। অতএব তিনি বলতেন, আমি হযরত আলাইহিসসালামের দাবি সম্পর্কে ইস্তেখারা করি, উত্তরে আকাশ থেকে একটি ডোলা বা একটি পালকি অবতরণ করতে দেখি এবং আমার হৃদয় ইলকা হয়। হযরত মসীহ আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করেছেন, পালকির পর্দা সরিয়ে দেখি এর মধ্যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বসে আছেন, তখন আমি বায়াত গ্রহণ করি। এরপর দ্বিতীয় খেলাফতের যুগে ফিজির একটি ঘটনা। ফিজি দ্বীপপুঞ্জে আহমদীয়দের চর্চা এবং আহমদীয় মিশন প্রতিষ্ঠার পূর্বে খ্রিস্টানদের ব্যাপক দৌরাত্ম্য ছিল এবং খ্রিস্টানরাও মুসলমানদের মতোই ঈসা আলাহ ইসলামের আকাশ থেকে অবতরণের অপেক্ষায় অপেক্ষমান ছিল। বশির খান সাহেব লিখেন, এজন্য আমার মনে বিশ্বাস জন্মাতে থাকে যে খ্রিস্ট ধর্ম সত্য, তাই খ্রিস্টান হতে কোনো ক্ষতি নেই বা বাধা নেই, তখন আল্লাহ তাআলা ফজল করেন। আমি তখন খ্রিস্টান হইনি, বরং ভাবছিলাম মাত্র। সে সময় স্বপ্নে একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, মোহাম্মদ বশির, বিবেক খাটাও, হোশ করো, তুমি যার সন্ধান করছ তিনি ঈসা অথবা মসিহ নাসির নন, বরং তিনি অন্য কেউ এবং পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সে সময় ফিজি দ্বীপপুঞ্জের প্রথম মোবাল্লেক জনাব শেখ আব্দুল ওয়াহেদ সাহেব ফিজি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি লিখেন যে, আমার শ্রদ্ধেয় পিতা মলবি মোহাম্মদ কাসিম সাহেবও বয়াত করে জামাতে অন্তর্ভুক্ত হয়েছিলেন, কিন্তু এর প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। তারপর এই স্বপ্নের পর জামাতের প্রতি আমার অনুরাগ জন্মে, আগ্রহ সৃষ্টি হয়, ফলে আমি আমার পিতার মতো নিশ্চিত হয়ে বয়াত করি। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করার পর ইসলামের প্রতি আমার এমন ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি হয় এবং এমন জ্ঞান ও দূরদর্শিতা দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেন যে আমি খ্রিস্টানদের সম্মুখে অত্যন্ত বীরত্ব ও দৃঢ় বিশ্বাসের সাথে ইসলামের সত্যতা এবং খ্রিস্টানদের বর্তমান বিশ্বাসকে মিথ্যা বলে প্রতিপন্ন করতে দাঁড়িয়ে যেতাম। আরেকটি ঘটনা, এটিও দ্বিতীয় খেলাফতের যুগে। সিয়েরালিওনের প্রাথমিক যুগের আহমদী বন্ধু পাহ সানস পাতুলাহ, তাকেও আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিস্ময়করভাবে আহমদীয়তের সত্যতা সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, 1939 সনে যখন আমি লুনিয়া রাজ্যের বাও মাহুন নামক একটি গ্রামে বাস করছিলাম, আমি স্বপ্নে দেখি সেখানকার একটি মালিকি সম্প্রদায়ের মসজিদের চতুর্পাশের ঘাস আমি পরিষ্কার করছি। আফ্রিকাতে বেশিরভাগ মালাকি সম্প্রদায়ের মানুষ বা মালিকি সম্প্রদায়ের মানুষ বাস করে, যারা হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করে। তিনি বলেন, কিছুক্ষণ কাজ করার পর যখন আমি ক্লান্তি বোধ করি, তখন মসজিদের নিকট একটি পাম গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিতে দাঁড়াই। স্বপ্নের বিবরণী চলছে, তিনি যা দেখেছেন তাই বলছেন। এ সময় দেখি সম্মুখ দিক হতে একজন সাদা রঙের বিদেশি মানুষ হাতে কোরআন এবং বাইবেল নিয়ে আমার দিকে আসছেন। আমার কাছে এসে তিনি আসসালামু আলাইকুম বলেন, তারপর আমাকে জিজ্ঞেস করেন এই মসজিদের ইমামকে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। এরপর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকতে চলে যাই, তার নাম ছিল আলফা। আমরা ফিরে এসে এটি দেখতে পেয়ে বিস্মিত হই যে মসজিদের ভেতর একটি ছায়াঘেরা জানালার মতো তৈরি হয়েছে এবং সেই বিদেশি মানুষটি আমাদের মসজিদে স্বয়ং ইমামের স্থানে মেহরাবের উপর দাঁড়িয়ে আছে। আমাদের দেখা মাত্র তিনি আমাদের উভয়কে নির্দেশ দেন যে এই ছায়াময় স্থানে বসে তোমরা আমাকে কোরআন শোনাও। মাত্র কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরই সেই বিদেশি লোকটি মসজিদ থেকে বেরিয়ে আমাদের কাছে আসেন এবং আমাদের ইমামকে সম্বোধন পূর্বক বলেন, আমি তোমাকে নামাজের সঠিক রীতি পদ্ধতি শেখানোর জন্য এসেছি। এরপর আমার ঘুম ভেঙে যায়, সকালতেই আমার সব মুসলমান বন্ধুকে এই স্বপ্ন শুনাই। তিনি বলেন, স্বপ্ন দেখার পর প্রায় এক সপ্তাহ পর সকালবেলা আমি আমার কোদাল নিয়ে সেই মালিকি মসজিদ প্রাঙ্গণের ঘাস পরিষ্কার করতে আরম্ভ করি। প্রায় আধা ঘন্টা কাজ করার পর আমি কিছুটা ক্লান্তি বোধ করি এবং নিকটস্থ একটি পাম গাছের ছায়ায় বিশ্রাম করতে দাঁড়াই। এর মাত্র কয়েক মিনিটের মাথায় দেখি যে আমার সামনে দিয়ে একজন আসছেন, আর তিনি হচ্ছেন আহমদী মোবাল্লেক আলহাজ মৌলানা নজির আহমদ আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু। তিনি কাছে এসে আমাকে আসসালামু আলাইকুম বলেন এবং থাকার জায়গা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন। আমার জন্য এটি আশ্চর্যজনক ছিল, কেননা কয়েকদিন পূর্বে আমি যে স্বপ্ন দেখেছিলাম আজ তা হুবহু পূর্ণ হচ্ছিল। আলহাজ মৌলভী নজির আলী সাহেবই সেই বুজুর্গ যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, আর স্বপ্নে তিনি যে পোশাক পরিহিত ছিলেন আজও প্রায় তদ্রুপি পরেছিলেন। অতএব আমার জন্য তিনি বলছেন, আমার জন্য এমন অতিথির সেবা করা সৌভাগ্যের বিষয় ছিল, তাই আমি তাকে অন্য কোথাও রাখার পরিবর্তে নিজের ঘরে নিয়ে যাই এবং ঘর খালি করে তাকে সেখানে থাকতে দেই। এরপর তিনি তার মুসলমান বন্ধুদেরকে ডেকে বলেন, আমি যে স্বপ্নের কথা তোমাদেরকে বলেছিলাম তা পূর্ণ হয়েছে এবং সেই বুজুর্গ এসে গেছেন আর আমার ঘরেই বর্তমানে অবস্থান করছেন। এরপর বলেন, কিছুদিন পর আমি আহমদী হয়ে যাই এবং এরপর তারই তবলিগে আল্লাহ তাআলা ফজল করেন এবং গ্রামের অধিকাংশ মুসলমান আহমদী হয়ে যান। এই যুগেও আল্লাহ তাআলা হৃদয় সমূহকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করেন এবং হেদায়ত প্রদান করেন। আমি 40-50 অথবা 60 বছর পূর্বেকার কথা বলেছি, এখন গত তিন চার বছরের ঘটনাবলীও আপনাদের সামনে তুলে ধরছি, কিভাবে আল্লাহ তাআলা মানুষের হেদায়তের ব্যবস্থা করেছেন, কিভাবে সাহায্য ও সমর্থন করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পক্ষে এখনো সমর্থন পুষ্ট নিদর্শনের কোনো কমতি নেই, কিন্তু শর্ত হচ্ছে মানুষ যেন পবিত্র হৃদয়ের অধিকারী হয় এবং ন্যাক নিয়তের সাথে হেদায়ত সন্ধানী হয়। মোকাররম হাদ্দাদ আব্দুল কাদের সাহেব, যিনি আলজেরিয়াবাসী, তিনি বলেন, 2004 সনের পবিত্র রমজানে স্বপ্নে দেখি এক ব্যক্তি আমাকে বলে, আসো আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য নিয়ে যাই। আমি দেখি প্রায় 1 মিটার উঁচু দেয়ালের পিছনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখে হাসলেন। তারপর দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দেয়ালের ঠিক মধ্যস্থলে বাদামি রঙের একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং তার ঘন কালো দাড়ি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, হাজা রাসূলুল্লাহ, অর্থাৎ ইনি আল্লাহর রাসূল। এরপর তিনি পূর্ব দিকে একটি নূরের দিকে গমন করেন, অপরদিকে এই ব্যক্তি সেখানেই দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন, 4 বছর পর হঠাৎ করে 2008 সনে আপনাদের চ্যানেল দেখি এবং তাতে আমি সেই ব্যক্তির ছবি দিতে পাই যাকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে দেখেছিলাম। এটি ছিল হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ছবি। অতএব তিনি সে সময় বয়াত করেন। অনুরূপভাবে মিশরের একজন নারী হালা মোহাম্মদ আল জওয়াহেরি সাহেবা, তিনি বলেন, আমি স্বপ্নে দেখি হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম এবং তার জামাত পানির উপর দিয়ে হাঁটছে। আমি নিবেদন করি যে আমাকেও সঙ্গী হবার সুযোগ দিন। তিনি বলেন, ফিরে যাবার সময় আমরা আপনাকে সাথে নিয়ে যাব। হুজুর বলেন যে সাথে যাবার আবেদন করলে ফেরার পথে নিয়ে যাবার কথা তাকে জানানো হয়। এই স্বপ্ন দেখার পর আমি সুফি মতবাদের ভেতর সত্যের সন্ধান করি, কিন্তু নিশ্চিত হতে পারিনি। আমি বুঝে গেলাম আমার স্বপ্ন সুফি মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদিও তারা বারবার বলছিল যে আমি তাদেরকে এই স্বপ্ন দেখেছি। যাই হোক, তিনি বলেন, ঘরে এসে আমি টেলিভিশনে বিভিন্ন চ্যানেল দেখতে থাকি এবং ঘটনাক্রমে MTL আরাবিয়া দেখতে পাই। আমি আশ্চর্য না হয়ে পারিনি, কেননা এই চ্যানেলে আমি সেই ব্যক্তিকেই দেখতে পেয়েছি যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, তিনি ইমাম মাহদী আলাইহিসসালাম এবং পানির উপর দিয়ে হাঁটছেন। এরপর ইরাকের আব্দুর রহিম ফিনজান সাহেব বলেন, আমি কিছুদিন পূর্বে স্বপ্নে দেখি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাকে বলছেন, তুমি আমাদের লোক, তাই তোমার বয়াত করা উচিত। অতএব এখন আমি বয়াত করছি। গত কয়েক বছরের ঘটনা, গত 2-3 বছরের ঘটনাসমূহ আমি বর্ণনা করছি। অনুরূপভাবে আরো অন্যান্য অঞ্চলের ঘটনা রয়েছে, যেমন মরিশাস, একটি দূর দূরান্তের দ্বীপ। সেখান থেকে আমাদের মোবাইল লেগ লিখেছেন, মরিশাসের পার্শ্ববর্তী ছোট্ট একটি দ্বীপ হচ্ছে রোড্রিক্স। সেখানে প্রায় 36,000 মানুষের জনবসতি রয়েছে আর পুরো দ্বীপবাসী ক্যাথলিক খ্রিস্টান। তিনি বলেন, রোড্রিক্স সফরকালে একদিন প্রত্যুষে যখন আমি তবলিগের উদ্দেশ্যে বের হই, তখন একটি খ্রিস্টান জেলে তবলিগ ছেলেকে সাথে নিয়ে নেই আর কোন সংবাদ না দিয়েই দ্বীপের অন্য প্রান্তে সেই ছেলের মা এবং নারীর কাছে উপস্থিত হই। ঘরে প্রবেশ করে আমরা সেখানে আগমনের উদ্দেশ্য বর্ণনা করি আর তবলিগি আলোচনা আরম্ভ করি। সেই ছেলেটির নানি বলতে আরম্ভ করে, আপনি যে বাণী নিয়ে এসেছেন তা পুরোপুরি সত্য এবং আমি তা কবুল করছি, কেননা ঘরে উপস্থিত সবাই সাক্ষী, কারণ আপনি আসার পূর্বেই আমি তাদেরকে আমার একটি স্বপ্ন শুনিয়েছি। আপনারা ভিনদেশী কয়েকজন এসেছেন আর আমি তাদের হাত ধরে বলছি, এই আত্মীয়তা আমি কবুল করছি। তিনি বলেন, যখন আপনি আমার ঘরের দিকে আসছিলেন তখন আমি আমার কক্ষ থেকে আপনাকে দেখতে পেয়ে বলেছি, এরা তো হুবহু সেই লোক যাদেরকে আমি স্বপ্নে দেখেছি। বলেন, দুদিন পর যখন আমরা পুনরায় যাই এবং পবিত্র কোরআন, পত্র পত্রিকা এবং বিভিন্ন ছবি উপহার দেই, এরপর তৃতীয়বার বয়াত ফর্ম নিয়ে যাই আর বয়াতের শর্তাবলী তাকে পাঠ করে শুনায়, তখন সেই মহিলা চোখ পানিতে ভরে যায় আর বলতে আরম্ভ করে, এই ফর্ম পূরণ করতে আমার সামান্য কোনো দ্বিধা নেই, কেননা গত রাতে আমি স্বপ্নে দেখেছি, আমার সম্মুখে দুটি কাগজ আনা হয়েছে এবং হুবহু তাই যেমন আপনার হাতে লম্বা করে ভাঁজ করা রয়েছে, এবং আপনারা যারা আমার সম্মুখে বসে আছেন এমন দৃশ্যই আমি স্বপ্নে দেখেছি। আমার গৃহবাসীরা এই স্বপ্নের সাক্ষী যা আমি গতকাল তাদের শুনিয়েছি। এরপর তিনি বয়াত করেন। একটি ছোট্ট দ্বীপ, আমিও সেখানে গিয়েছি আল্লাহ তাআলার ফজলে, সেখানে জামাতের দুটি মসজিদ রয়েছে এবং ধীরে ধীরে মানুষ খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে আহমদিয়াত গ্রহণ করছেন। আমেরিকা থেকে প্রাপ্ত একটি ঘটনা, আমাদের মোবাল্লেক সাহেব ঘটনাটি লিখেছেন। পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেক্সিকান বংশোদ্ভূত পরিবার আহমদিয়াত গ্রহণ করেছে। এই পরিবারের গৃহকর্তির নাম জরিদুই মারিলো, তাকে মৌরি নামে ডাকা হয়। তিনি তার স্বপ্নটি এভাবে বর্ণনা করেন যে, যদিও তার পুরো পরিবার ক্যাথলিক কিন্তু তারা কখনোই খ্রিস্ট ধর্মের চর্চা করেনি। যখন তার বয়স 27 বছর তখন কোন কারণে বা কোনো অসুবিধা দেখা দেয় তিনি হাসপাতাল যান এবং তিনি বলেন, আমি দোয়া করা আরম্ভ করি আর আমি সর্বদা এক খোদার কাছেই দোয়া করতাম। একদিন আমি স্বপ্নে একটি কাচের উপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ছবি দেখি এবং স্বীয় হাত দ্বারা তা স্পর্শ করি যাতে আমি আরোগ্য লাভ করি। আল্লাহ তাআলার ফজলে সেদিন থেকে আজ পর্যন্ত আমি পূর্ণ সুস্থ। সেই ছবিটি ছিল একটি কাচ সদৃশ আর আজ পর্যন্ত আমি তা ভুলিনি। তিনি বলেন, এরপর এক মেক্সিকান বংশোদ্ভূত আহমদি নারীর সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে পড়ার জন্য বই পুস্তক প্রদান করেন এবং আহমদীয়দের পরিচিতি তুলে ধরেন। সেসব বইয়ে আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ছবি দেখি এবং ছবি দেখা মাত্র আমার উপর একটি বিশেষ অবস্থা সৃষ্টি হয় আর আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। আমি ছবি দেখে কাঁদতে থাকি, কারণ আল্লাহ তাআলা আমাকে সত্যকে চেনার তৌফিক দিয়েছেন। এরপর তিনি স্বামী সন্তানদের নিয়ে আহমদীয়ত গ্রহণ করেন, শিক্ষিতা মহিলা। অনুরূপভাবে আমাদের বুলগেরিয়ার মোবাল্লেক সাহেব লিখেন, দেখুন পৃথিবীর সর্বত্র আল্লাহ তাআলা কিভাবে ফজল করছেন এবং হেদায়েত আবের ব্যবস্থা করছেন। তিনি বলেন, ওলেক সাহেব নামে একজন খ্রিস্টান বন্ধু দীর্ঘদিন যাবৎ জেরুজালেমে ছিলেন। তার স্ত্রী পূর্বেই আহমদি হয়েছেন কিন্তু ইনি হচ্ছিলেন না, কারণ তার পরিবারের সদস্যরা খ্রিস্টান এবং চার্চের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত। 2005 সনে তাকে জলসায় যোগদানের জন্য নিমন্ত্রণ করা হয় আর তিনি সস্ত্রীক জার্মানির জলসায় যোগদান করেন। হুজুর বলেন যে, তখন আমার সাথেও তার সাক্ষাৎ হয়। ফিরে যাবার সময় জলসার যথেষ্ট প্রভাব তার উপর পড়েছিল কিন্তু বয়াত করছিলেন না। হঠাৎ করে একদিন আমাদের কেন্দ্রে এসে বলে, আমি বয়াত করব, আহমদি হতে চাই। আমি জিজ্ঞেস করলাম, এত তরিগরি কিসের? তিনি বলেন, আজ দু রাত ধরে অনবরত খলিফাতুল মসীহকে, অর্থাৎ হুজুর বলছেন যে আমার ব্যাপারে বলছেন যে স্বপ্নে দেখেছি তাকে, এবং তিনি বলছেন, ওলে যদি তুমি আমার কাছে না আসো তাহলে আমি স্বয়ং তোমার কাছে আসছি। একথা বলে আমার ঘরে আসেন, ফলে আমি লজ্জিত হই। তখন আমি সংকল্প করি যে আজ আমি আহমদিয়াত গ্রহণ করবই। এভাবে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করেন। কুয়েতের আব্দুল আজিজ সালা সাহেব তিনি বলেন, ঈদের দিন রাতে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে স্বপ্নে দেখি। দৃষ্টিতে ছিল এমন, প্রথম পরীক্ষা দিচ্ছিলাম, তখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এসে আমার কাছ থেকে পরীক্ষার খাতা নিয়ে নেন, যদিও সেখানে অন্য অনেক পরীক্ষার্থী ছিল। হুজুর আলাইহিসসালাম আমার খাতার উপর টিক চিহ্ন দেন। এরপর আমি দেখি একটি মসজিদে আমার আঁকা হযরত খলিফাতুল মসীহ খামেসের সাথে আমি অবস্থান করছি আর তিনি আমাকে দেখছেন, এবং মসজিদে মসজিদ মানুষে পরিপূর্ণ, সবাই মেঝেতে বসে আছেন এবং বয়াত করছেন। আমিও নিকটে গিয়ে কোমরের উপর হাত রেখে বয়াত করি। মস্কো থেকে আমাদের মোবালেক সাহেব লিখেছেন, 27 মে ইজ্জতুল্লাহ সাহেব আমাদের মিশন হাউসে আসেন এবং বয়াত করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি বলেন, আজ অবশ্যই আমার বয়াত নিন, কেননা রাতে স্বপ্নে আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে দেখেছি, এরপর আমি আর বিলম্ব করতে চাই না। তিনি স্বীয় স্বপ্ন বর্ণনা করতে গিয়ে অত্যন্ত আবেগের সাথে বলেন, আমি স্বপ্নে দেখি একটি সমতল রাস্তায় বাসে করে যাচ্ছি, এবং আমি বাসের পিছনের অংশে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বাসের গতি বেড়ে যায় এবং ছিটকে পড়ে এবং পিছনের অংশ গভীর খাদের নিচের দিকে ঝুলতে থাকে। আমি উপরে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। হঠাৎ দেখি জাহাজ মসি মাহমুদ আলাহিসাল্লাম আসেন এবং তিনি তার ডান হাত আমার দিকে বাড়িয়ে দেন আর বলেন, তুমি দৃঢ়ভাবে আমার হাত ধরো, তাহলে মারা যাবে না, ধ্বংস হবে না। তিনি বলেন, আমি কিভাবে ধরবো, আমার মধ্যে এতটা শক্তি নেই। তখন হযরত মসীহ মওউদ আলাইহিস স্বয়ং নিজ হাত বাড়িয়ে আমাকে ধরে উপরে টেনে তুলেন। এরপর বলেন, আমি আবার সমতল পথে চলতে আরম্ভ করি। এভাবেই বুরকিনা ফাসু থেকে সানু ইসাক সাহেব বর্ণনা করেন, আমাদের মহল্লার মসজিদে গায়ের আহমদী ইমাম আহমদীয়তের বিরুদ্ধে খুতবা প্রদান করে এবং আহমদীয়া রেডিও শুনতে কঠোরভাবে বারণ করে। মুরব্বিদের কাছে দলিল তো দূরের কথা, অন্য কোন অস্ত্র নেই, তাই তারা বলে যে আহমদীদের কথা শুনবে না। যেভাবে আমি পূর্বেই বলেছি, মক্কাবাসীদের অবস্থাও এমনই ছিল। তিনি বলেন, আমি ইমামকে বলি, যদি আমরা রেডিও না শুনি তাহলে সত্য কিভাবে জানব। ইমাম বলতে আরম্ভ করে, কোনোভাবেই শুনবে না, এটি সত্য জানার কোন রীতি নয়। যাই হোক, তিনি বলেন, ঠিক আছে, এক কাজ করি, আশা করি তুমি এতে একমত হবে। মৌলভী সাহেবকে তিনি বলেন, ভবো জেলাতে যত মুসলমান সম্প্রদায় আছে তাদের নাম পৃথক পৃথক কাগজের টুকরোতে লিখে কোন ছোট্ট শিশুকে দিয়ে লটারি করে দেখি। শিশুটি যে কাগজ উঠাবে আর তাদের যে জামাতের নাম লেখা থাকবে, আমরা ধরে নেব যে সেই জামাতই সত্য। তিনি বলেন, যতগুলো ফেরকা ছিল আমরা সবগুলোর নাম লিখে কোন শিশুকে ডেকে তার দ্বারা কাগজ উঠাই এবং তাতে লেখা ছিল জামাতে আহমদিয়া। ইমাম সাহেব এতে নিশ্চিত হতে পারেননি, তাই তিনি বলেন, আরেকবার করো, দ্বিতীয়বারও জামাতে আহমদিয়ার নামই উঠে, এবারও নিশ্চিত না হলে তৃতীয়বার উঠানো হয়। অবশেষে ইমাম সাহেব অনেকটা দ্বিধান্বিত হন আর এটি তার হেদায়তের কারণ হয়। নরওয়ের একটি ঘটনা, এক ভদ্রলোক বলেছেন, আমির সাহেবকে এক ভদ্রলোক বলেছেন যে 7ই মে 2004 সালে খোতবা যখন টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছিল হুজুরের খোতবা, তখন এক আহমদী ভদ্রলোক আমির সাহেবকে ফোন করেন এবং সাক্ষাৎ করতে চান। সাক্ষাতের সময় বলেন, জুমার খোতবা শুনে তার ভেতরে একটি পবিত্র পরিবর্তন সৃষ্টি হয়েছে, তাই তিনি বয়াত করতে চান। এভাবে আল্লাহ তাআলা হেদায়ত লাভের উপকরণ সৃষ্টি করেন। অনুরূপভাবে বসনিয়াতে এক যুবক জেরে তাবলিক স্বপ্নের মাধ্যমে বয়াত করেছেন। সেই যুবক স্বয়ং নিজের স্বপ্ন এভাবে বর্ণনা করেছে, আমি দেখলাম একটি বড় শহরে আমি ঘুরছি, সেখানে হুলস্থুল অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে আমি বহু ইহুদি খ্রিস্টান এবং মুসলমান দেখতে পাই যারা অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে নোংরা ও আবর্জনাপূর্ণ অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছিল যেন হারিয়ে গেছে। হঠাৎ আমার দৃষ্টি ডান দিকে নিবদ্ধ হয় আর সেখানে একটি খুব সুন্দর একটি গাছ দেখতে পাই এবং তার নিচে মানুষের ছোট্ট একটি দল বসে আছে। তারা সাদা কাপড় পরিহিত এবং তাদের মাথায় পাগড়ি বাঁধা। চারিদিকে এত হুলস্থুল সত্ত্বেও তারা নিশ্চিন্ত মনে সেখানে দলবদ্ধভাবে বসে আছে এবং তাদের চেহারায় হাসি রয়েছে। আমি স্বপ্নেই ধারণা করলাম এরা অবশ্যই আহমদি হবে। আমি তাদের কাছে যাই এবং তাদের দলে যোগ দেই। এরপর সেই যুবক বয়াত করেন। বিভিন্ন দেশে এ ধরনের অগণিত ঘটনা রয়েছে। আমাদের ফিজি মোবাল্লেক লিখেন, 16 বছর বয়স্ক এক হিন্দু যুবক মুসলমান মেয়েকে বিয়ে করে, কিন্তু সে স্বয়ং হিন্দুই ছিল। একদিন তার সাথে সাক্ষাৎ করতে গেলে কাঁদতে কাঁদতে বলে, আমার স্ত্রী রোজা রেখে ঘুমিয়েছিল, সেদিন আমি স্বপ্নে দেখি দুজন মানুষ আমার কাছে এসে বলে আমাদের সাথে যোগ দাও, আর তাদের পোশাক ও টুপি হুবহু তাই ছিল যা আজ আপনারা পরিধান করে আছেন। এরপর তিনি বা সেই যুবক ছেড়ে বয়াত করে। এরপর জার্মানিতে বসবাসরত একজন কুর্দি মুসলমান হচ্ছেন কাসেম দাওয়াত সাহেব। তিনি তার জার্মান স্ত্রী এবং 3 কন্যা সহ জামাতের তবলিগি স্থলে আসেন এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ছবি নিয়ে কথা আরম্ভ হয় এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর কে আসতে পারে? 15 মিনিট বিতর্কের পর আমাদের সেক্রেটারি তাবলীগ তার ফোন নাম্বার নিয়ে নেন এবং তারা চলে যায়। পরের দিন খাবারে নিমন্ত্রণ জানান এবং তাবলীগী আলোচনা হয়। তাকে কিছু বই পুস্তক প্রদান করা হয়। সেদিন দুদিন পর তিনি ফোন করে জানান, আমি বই পুস্তক পড়িনি, বরং তা পড়ে ফেলেছি, কারণ আমাকে মৌলবীরা বলেছে এদের কোনো কিছু পড়বেও না। যাই হোক, তাকে বলা হয় যে ঠিক আছে, আপনি বৃহস্পতিবার আসেন, মানেন বা না মানেন আমাদের বন্ধুত্ব থাকতে তো কোনো বাধা নেই। তিনি সেদিন আসেন এবং রোজা রেখে আসেন যাতে আহমদীদের ঘরে খাবার না খেতে হয়। যাই হোক, কথা আরম্ভ হয় এবং দীর্ঘ আলোচনা চলতে থাকে, আর ইফতারের সময় হলে বাধ্য হয়ে সেখানেই রোজা খুলতে হয় আর খাবারও খেতে হয়। আমাদের সিক্রেটারি তাবলীগ তাকে বলেন, আপনি মৌলবীদের কথা বাদ দিয়ে, আমাদের সেক্রেটারি তাবলীগ সাহেব তাকে বলেন যে আপনি মৌলবীদের কথা বাদ দিয়ে পক্ষপাতিত্ব মুক্ত হয়ে 40 দিন পরিষ্কার পবিত্র হৃদয় নিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাছে সত্যতা সম্পর্কে আল্লাহ তাআলার হযরত মসীহ মওউদের সত্যতা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে একান্ত বেদনার সাথে দোয়া করুন। তিনি বলেন, তৃতীয় দিন তিনি তার কর্মস্থল থেকে ফোন করে বলেন, তোমার কাছে খলিফাতুল মসীহ আল খামেসের কোন ছবি আছে কি? আমি বললাম আছে। তিনি বলেন, এখনই আমি কাজ ছেড়ে আসছি। তাকে কারণ জিজ্ঞেস করা হলে বলেন, এখনই অদৃশ্য আওয়াজ আমাকে বলেছে, কি প্রমাণ চাও? প্রমাণ তো আমরা তোমাকে দেখিয়েছি, প্রমাণ তো আমরা তোমাকে দেখিয়েছি। এবং সাথে সাথে তাকে সেই স্বপ্ন স্মরণ করানো হয় যাতে তিনি দেখেছিলেন যে আমি হুজুর বলছেন নিজের কথা যে আমি কোন সেনাবাহিনীকে কমান্ড করছি বা নেতৃত্ব দিচ্ছি, আর সঙ্গে ফেরেশতাও আছে। যাই হোক, এরপর তিনি বয়াত গ্রহণ করেন। এই হল কয়েকটি ঘটনা যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এরূপ অগণিত ঘটনা রয়েছে, জলসার সময় কত বর্ণনা করা হয়, কিন্তু সময় স্বল্পতার কারণে সব ঘটনা তুলে ধরা সম্ভব হয় না। কাদিয়ান জলসায় আমার ইচ্ছে ছিল কতক ঘটনা বর্ণনা করার, কিন্তু তাও সম্ভব হয়নি। ঘটনাক্রমে এই বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে কয়েকটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলা এভাবে হেদায়েত প্রদানের উপকরণ সৃষ্টি করেন এবং আজ পর্যন্ত হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সমর্থন করছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের এটিই দোয়া। বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সর্বদা হেদায়েতের পানে পরিচালিত করুন এবং আমাদেরকে সর্বদা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য অনেক দোয়া শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি বলো, হে আল্লাহ, আমাকে হেদায়েত দাও এবং আমাকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করো। হেদায়েতের পাশাপাশি সরল সুদৃঢ় পথকেও স্মরণ রাখো। আর সোজা রাখার অর্থ তীরের মতো সোজা থাকা। হেদায়েত বা সরল সুদৃঢ় পথ সম্পর্কে আমি ইতিপূর্বে হযরত মসীহ মওউদ উদ্ধৃতির আলোকে বলেছি, তিনটি বিষয়ে সর্বদা মনে রাখা আবশ্যক। হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর অধিকার প্রদান, হুকুকুল ইবাদ বান্দার প্রাপ্য অধিকার প্রদান এবং নিজ আত্মার প্রাপ্য প্রদান। কিন্তু এসব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ এবং খোদার পানে ধাবিত হওয়া। সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখা প্রয়োজন। অনুরূপভাবে একটি হাদিসে আবু ইসহাক বর্ণনা করেন যে আমি আবু আহওয়াসকে আব্দুল্লাহ হতে বর্ণনা করতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আমার আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা বা সূচি শুদ্ধতা এবং প্রাচুর্য বা পরমুখাপেক্ষিতা কামনা করছি। এরপর আরেকটি দোয়া শেখানো হয়েছে আবু মালিক, তার পিতা কর্তৃক বর্ণনা করেন, যখন কেউ বা কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দাবলী দিয়ে দোয়া শিখাতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, হে আল্লাহ, হে আমার আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে হেদায়েত দাও এবং আমাকে রিজিক দান করো। যেভাবে আমি পূর্বে বলেছি, আল্লাহ যাকে হেদায়েত প্রদান করেন তাকে সমৃদ্ধও করেন, ধীরে ধীরে তাকে বৃদ্ধিও দেন, কিন্তু এটি কোন স্থবির বিষয় নয়, বরং হেদায়েত পাওয়ার সাথে সাথে মানুষের মোকাম বা পদমর্যাদা উন্নত থেকে উন্নততর হতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে এই দোয়া শিখিয়েছেন এবং ইতিপূর্বেও আমি কয়েকবার জামাতকে এই দোয়ার তাহরিক করেছি। এই দোয়াটি জুবলির দোয়াতে অন্তর্ভুক্ত ছিল। অনেকে প্রশ্ন করেন, এখন যেহেতু বছর শেষ হয়ে গেছে তাই জুবলির দোয়াসমূহ পাঠ করা বন্ধ করে দিব কি? মানুষকে পূর্বের তুলনায় আরো অধিক বেশি দোয়া করা উচিত। কেবল অভ্যাস গড়ে তোলার জন্য এই দোয়াগুলো পাঠ করতে বলা হয়েছিল, যাতে আগত শতাব্দীতে আরো বেশি দোয়া করার তৌফিক হয়। তাই বন্ধ করার তো প্রশ্নই উঠে না, বরং প্রত্যেক আহমদীকে পূর্বের চেয়ে বেশি দোয়া করা উচিত। পবিত্র কোরআনের দোয়াটি হল রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদেরকে হেদায়ত দেবার পর আমাদের হৃদয়কে বক্র হতে দিও না, আমাদেরকে পদস্খলন থেকে রক্ষা করো এবং তোমার সন্নিধান হতে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয় তুমি মহান দাতা। এই দোয়া সহ অন্যান্য দোয়াও করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, হে পরম করুণাময় খোদা, সকল জাতির যোগ্য হৃদয় সমূহকে হেদায়ত প্রদান করো, যাতে তোমার প্রিয় রসুল এবং শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমার কামেল ও পবিত্র কালাম কোরআন শরীফের প্রতি তারা ঈমান আনে এবং এর নির্দেশাবলীর পূর্ণ অনুসরণ করে, অনুশীলন করে, যাতে সেসব আশীষ সৌভাগ্য এবং সত্যিকার আনন্দ লাভে তারা ধন্য হয় যা সত্যিকার মুসলমানরা উভয় জগতে লাভ করে থাকে, এই অনন্ত জীবন ও পরিত্রাণের পরম স্বাদ উপভোগ করে। তা কেবল পরকালেই লাভ হয় না, বরং প্রকৃত সত্যশ্রয়ী এই পার্থিব জীবনেই লাভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার মধ্যে হতে একটি দোয়া বিশেষভাবে বলতে চাই, যার উল্লেখ আমি খুতবার শুরুতে করেছি, তা হচ্ছে আল্লাহুম্মা হদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। উহুদের যুদ্ধে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দুটি দাঁত শহীদ হয় এবং তার পবিত্র চেহারা ক্ষতবিক্ষত হয়, সাহাবাদের জন্য তা ছিল অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক। তারা নিবেদন করেন, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন, অভিসম্পাত করুন, তাদের অনিষ্ট কামনা করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমাকে অভিসম্পাত বর্ষণকারী হিসেবে আবির্ভূত করা হয়নি, বরং আমি খোদার প্রতি আহ্বানকারী এবং মূর্তিমান রহমত হিসেবে প্রেরিত হয়েছি। তারপর তিনি দোয়া করেন, আল্লাহুম্মা হদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার আল্লাহ, আমার জাতিকে হেদায়ত দাও, কেন তারা আমাকে চিনে না। এই দোয়াই তাতে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকেও এই দোয়াই শেখানো হয়েছে, তাই তার জামাতকেও এই দোয়া করা উচিত। বিশেষভাবে বর্তমানে পাকিস্তানের যে অবস্থা, তাতে পাকিস্তানিদের বিশেষভাবে এই দোয়া করা উচিত। তাদের বিরোধিতা প্রতিনিয়ত বেড়েই চলছে, এ কারণেই তারা ইসলামের প্রকৃত শিক্ষা ভুলে গেছে এবং ভোলাটাই স্বাভাবিক, যার ফলে বিভিন্ন সমস্যায় নিপতিত এবং বুঝতেও পারছে না যে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, তাদের সাথে কি ঘটছে আর ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, এবং যতদিন তারা হেদায়তের পানে অগ্রসর না হবে এই অবস্থা চলতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এই দেশ ও জাতির উপর দয়া করুন, তাদের জন্য অত্যন্ত বিগড়িত চিত্তে দোয়া করুন, প্রতিনিয়ত আহমদীদের বিরুদ্ধে পূর্বাপেক্ষা কোন না কোন ঘৃণ্য কার্যক্রম করা হচ্ছে, যদিও বর্তমানে ওই দেশে বা পাকিস্তানে জীবনের কোন মূল্যই নেই, প্রত্যেকের জীবনই বিপন্ন, কিন্তু আহমদীরা যেহেতু এ যুগের ইমামকে মেনেছে তাই কেবল এ কারণে তাদের প্রাণনাশ করা হয়, হত্যা করা হয় এবং শহীদ করা হয়। প্রতিদিন কোন না কোন শাহাদত বা কাউকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার সংবাদ এসে থাকে। দুদিন পূর্বেই আমাদের একজন মুরব্বী সাহেব মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু দিবসের জলসা শেষে কোন স্থান হতে ফিরছিলেন, বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে কোথাও থেকে দুজন মোটরসাইকেল আরোহী এসে তার উপর এলোপাথারি ফায়ার করতে থাকে। মানুষ ভীতত্রস্ত হয়ে এদিক ওদিক দৌড়ে পালায়, দুর্বৃত্তরাও চলে গিয়েছিল কিন্তু নিশানা লক্ষ্যভেদ করেছে বলে সন্দেহ দেখা দেয়া পুনরায় ফিরে এসে মুরব্বী সাহেবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যাই হোক, আল্লাহ তালা ফজল করেছেন বিদায়, গুলি পায়ে লেগেছে, তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন, আল্লাহ তালা তাকে পূর্ণ আরোগ্য দান করুন এবং এই জাতিকে বিবেক বুদ্ধি দিন। এরা এবং এদের নেতারা যেদিকে দেশকে নিয়ে যাচ্ছে নেতারা স্বয়ং বুঝতে পারছে না, কারণ এমনিতেই তাদের মধ্যে অসততা বিদ্যমান, আবার মোল্লাদের খপ্পরে পড়ে অন্যায় অসততা আরো অধিক বৃদ্ধি পাচ্ছে এবং দেশকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তালা ফজল করুন, আল্লাহ তালা রহম করুন। নামাজ আনতে আমি কয়েকটি গায়েবানা জানাজার নামাজ পড়াব, তাদের সম্পর্কে বা প্রয়াত ব্যক্তিবর্গের ব্যাপারে সংক্ষেপে বলছি। একজন হচ্ছেন করাচির মোকাররম মাহমুদ আহমদ সাহেবের ছেলে মুবাশ্বির আহমদ সাহেব, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। গত 22 ফেব্রুয়ারি কতক অজ্ঞাত পরিচয় বন্দুকধারী তাকে গুলি করে ফলে তিনি শহীদ হন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এবং এলাকার যে SHO বা পুলিশ ইন্সপেক্টর তিনি বলেন, ওইখানে একটি মাদ্রাসা ছিল, সেখান থেকে দুজন লোক যারা সেই মাদ্রাসায় কাজ করত বেরিয়ে এসে তাকে গুলি করে। যাই হোক, রাত গভীর হওয়া সত্ত্বেও যখন তিনি ঘরে ফিরে আসেননি তখন পরিবারের লোকজন খোঁজ খবর নেয় এবং জানা যায় যে কোন অজ্ঞাত পরিচয় তাকে শহীদ করেছে। অত্যন্ত মুখলেস, নিষ্ঠাবান, নামাজি এবং উদ্যমী দাইলাল্লাহ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। মরহুম মৃত্যুকালে স্ত্রী কন্যা এবং দুপুত্র রেখে গেছেন, তার স্ত্রী বয়াত করে স্বয়ং আহমদী হয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাদের হেফাজত করুন এবং স্বয়ং তাদের অভিভাবক হন। দ্বিতীয় জানাজা হচ্ছে আমাদের অনেক বা অত্যন্ত বুজুর্গ বন্ধু এবং আহমদী ভাই মুনির হামিদ সাহেবের, যিনি আফ্রো আমেরিকান ছিলেন। তিনি গত 21 ফেব্রুয়ারি 70 বছর বয়সে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1957 সনে তিনি মাত্র 15 বছর বয়সে স্বয়ং বয়াত করে জামাতভুক্ত হয়েছিলেন। অত্যন্ত মুখলেস, নিষ্ঠাবান, বিশ্বস্ত ও আত্মোৎসর্গী আহমদী ছিলেন, সর্বদা জামাতি কাজে অগ্রগামী ছিলেন। তিনি মসজিদ খোদামুল আহমদিয়া আমেরিকার প্রথম ন্যাশনাল কায়েদ হবার সৌভাগ্য লাভ করেন। 30 বছরের চেয়ে দীর্ঘ সময় ধরে ফিলাডেলফিয়া জামাতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 1997 সন থেকে মৃত্যুকাল পর্যন্ত তিনি আমেরিকা জামাতের নায়েব আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পিতামাতা কেউই মুসলমান ছিলেন না, ধর্মের প্রতি পিতার কোন আকর্ষণ না থাকলেও তার মাতা কেবল চার্চেই যেতেন না, বরং তাকে চার্চের মিশনারি হিসেবে কাজ করার জন্য অনুপ্রাণিত করতেন। 10 ভাই বোনের মধ্যে কেবল তিনি ধর্মের প্রতি আকর্ষণ রাখতেন, ফলে তিনি ইসলাম কবুল করার তৌফিক লাভ করেন। এ কারণে অন্যান্য ভাই বোনরা তার বিরোধিতাও করে। একবার যখন তার মাতা অসুস্থ হন তখন এই অসুস্থতাকালীন সময় তার ভাই বোনরা মুনির হামিদ সাহেব মুসলমান বলে তার নাম ভাই বোনের তালিকা থেকে বাদ দিয়েছিলেন। যদি ভাই বোনের তালিকায় মুসলমান কারো নাম এসে যায় তাহলে তাদেরকে মানুষের সামনে লজ্জিত হতে হবে। যাই হোক, অল্প বয়সেই আহমদিয়াত গ্রহণ করেন। বরং তিনি যখন আহমদি হতে চাচ্ছিলেন তখন জামাতের নিয়ম ছিল বয়াত ফর্মে পিতামাতা অথবা তাদের কোনো একজনের স্বাক্ষর যেন থাকে যে স্বইচ্ছায় আমি অন্য ধর্ম গ্রহণ করছি। যখন তিনি বয়াত ফর্ম পূরণ করে পিতামাতার কাছে সত্যায়ন করাতে যান তারা তা করতে অস্বীকার করেন এবং তাকে বুঝান যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু সর্বদা তার মায়ের বিশ্বাস ছিল যে সব ছেলে মেয়ের মধ্যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুমি অগ্রগামী। তিনি বলেন, আমি ইসলামের নীতি দর্শন পুস্তক পড়ে আহমদী হয়েছিলাম। মরহুম বলেছেন, সততা আমার কাছে সুপ্রকাশিত হয়েছিল। এরপর তিনি হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি পত্র লিখেছিলেন। পত্রের উত্তর যখন আসে তিনি বলেন, এই চিঠি আমার কায়া পাল্টে দিয়েছে, আমার ঈমান উন্নতির কারণ হয়েছে। অত্যন্ত সহজ সরল অকৃত্রিম সাদাসিধে বিনয় ও পুণ্যবান মানুষ ছিলেন। আমার সাথে কয়েকবার সাক্ষাৎ করেছেন, হাসি মুখে সাক্ষাৎ করতেন, জামাতের জলসা ইত্যাদিতে অত্যন্ত সুন্দরভাবে বক্তৃতা দিতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম পরিও গভীর শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই তার চোখ অশ্রুসজল হয়ে যেত। খলিফাদের প্রতি এবং খেলাফতের সাথেও গভীর ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক ছিল। সম্ভবত 2 অথবা 3 বছর পূর্বে বাংলাদেশ যাওয়ার সময় লন্ডনে আমার সাথে প্রথম সাক্ষাৎ করেন। জলসা থেকে ফিরে পুনরায় যখন সাক্ষাৎ করতে আসেন তো বলেন, বাংলাদেশ জলসা এবং আপনার সাথে সাক্ষাতের পর আমি পুনরায় উদ্বুদ্ধ হয়েছি, আমার চার্জ হয়ে গেছে। যখনই আমার সাথে সাক্ষাৎ করতেন অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়তেন। গত বছর যখন আমি আমেরিকার জলসা গিয়েছিলাম, অসুস্থতার কারণে তিনি জলসায় আসতে পারেননি। খবর শুনে আমি মনে করেছিলাম সামান্য অসুখ হবে, কিন্তু রোগের ভয়াবহতা জানা ছিল না। আমার মনে হয় তার পরিবারের লোকজনও তার চরম অসুস্থতার কথা জানত না। যদি জানতে পারতাম তাহলে কোনো না কোনো ভাবে সময় বের করে আমি তার ঘরে গিয়ে সাক্ষাৎ করে আসতাম। যাই হোক, আল্লাহ তালা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তিনিও মৃত্যুকালে বিধবা স্ত্রী, এক ছেলে ও 2 কন্যা রেখে গেছেন। আল্লাহ তালা তাদেরকেও মুনির হামিদ সাহেবের নেক কর্মসমূহ জারি রাখার তৌফিক দান করুন। তিনি ওই সকল লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তালা হেদায়তের পানে বিশেষভাবে পরিচালিত করেন, কেননা 10 সন্তানের মধ্যে কেবল সত্যগ্রহণ করার তৌফিক একজনই পেয়েছেন। তৃতীয় জানাজা হচ্ছে কাদিয়ান নিবাসী মোকাররম মাহমুদ আহমদ সাহেব দরবেশের। তিনি গত 25 ফেব্রুয়ারি 84 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অত্যন্ত ন্যাক, মুত্তাকি, নামাজি, ধৈর্যশীল, কৃতজ্ঞতা প্রকাশকারী মানুষ ছিলেন। অধিকাংশ দরবেশি ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা প্রকাশকারী। যৌবনে শেখপুরা থেকে কাদিয়ান হিজরত করে আসেন এবং জীবন উৎসর্গ করে মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হন। তারপর হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে সেনাবাহিনীতে যোগদান করেন। আবার তার নির্দেশেই সেনাবাহিনী থেকে পদত্যাগ করে জামাতের কাজ আরম্ভ করেন। তিনি নায়েব নাজের বাইতুল মাল আমাদ ও খরচ এবং পরবর্তীতে নায়েব নাজের ওয়াকফে জাদিদ বেরুন হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছেন। তার 3 ছেলে এবং 3 কন্যা রয়েছেন। তার এক ছেলে নাসির আহমদ আরেফ সাহেব বর্তমানে কাদিয়ানের নাজারাতে উমরে আমাদ দপ্তরে খেদমত করার সুযোগ পাচ্ছেন। পরবর্তী জানাজা হচ্ছে মোহতারম কামাল ইউসুফ সাহেবের পত্নী সৈয়দা মুনিরা ইউসুফ সাহেবের। তিনি ক্যান্সারের রোগী ছিলেন, দীর্ঘ রোগ ভোগের পর গত 25 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম হযরত সৈয়দ সরওয়ার শাহ সাহেবের প্রপৌত্রী ছিলেন এবং কামাল ইউসুফ সাহেব স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে দীর্ঘদিন মোবাইলিক হিসেবে কাজ করেছেন। মরুমা ও স্বামীর সাথে সেখানেই বাস করেছেন। মরুমা অতিথি পরায়ণা ছিলেন, মিশন হজের প্রতি যত্নবান ছিলেন বা দেখাশোনা করতেন, জামাদের প্রতি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ও খলিফাদের প্রতি গভীর সম্পর্ক রাখতেন বা ভালোবাসা রাখতেন এবং তাদের জন্য আত্মাভিমান রাখতেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। তিনিও 1 কন্যা ও 2 ছেলে রেখে গেছেন। এছাড়া মরহুমার স্বামী মোকাররম কামাল ইউসুফ সাহেবও আল্লাহর ফজলে জীবিত আছেন। এরপর রাবোয়া নিবাসী বশির আহমদ শিয়ালকুটি সাহেবের পত্নী আমাতুল হাই সাহেবার জানাজা। অনুরূপভাবে বশির আহমদ শিয়ালকুটি সাহেবও, যিনি স্ত্রী মারা যাবার কয়েকদিনের মাথায় ইন্তেকাল করেন, ওনারা উভয়ে আমাদের মুরব্বী এবং বর্তমানে প্রাইভেট সেক্রেটারি অফিসে কর্মরত জহুর সাহেবের পিতামাতা। তার মাতা মৃত্যুবরণ করেন গত 27 জানুয়ারি এবং পিতা 25 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। উভয়ই অত্যন্ত ন্যাক ও দোয়াকারী বুজুর্গ ছিলেন। আল্লাহ তালার ফজলে প্রাথমিক যুগের লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা রাবোয়া এসে বসবাস আরম্ভ করেন এবং সেখানেই ব্যবসা বাণিজ্য করেন। তারা এক কন্যা এবং পাঁচ ছেলে রেখে গেছেন। আল্লাহ তালা উভয়ের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের সাথে ক্ষমার আচরণ করুন। নামাজের পর মরহুমদের গায়েবানা জানাজার নামাজ পড়ানো হবে বা আমি পড়াব।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر